আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। রীতিমতো আমাদের সাথে রয়েছেন ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ। আজকের আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় জানার পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই, কেননা হাদিস শরীফে আসছে নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য দেখব। আমরা নিজ স্বাস্থ্য সম্পর্কে জানবো, রোগ সম্পর্কে জানবো, জেনে এ থেকে বাঁচার প্রক্রিয়াগুলো জানবো এবং বাঁচবো, এবং সুস্বাস্থ্য যখন আমাদের হবে তখন এই সুস্বাস্থ্য দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি বাংলাদেশে হোক বিশ্বে বুকে বিশ্বে বলা চলে যে এই মুহূর্তে যে রোগ নিয়ে বিশেষ আলোচনা চলছে, যদিও সব দেশে রোগ পাওয়া যাচ্ছে না, আমাদের বাংলাদেশেও এই মুহূর্তে এখন পর্যন্ত এই রোগ পাওয়া যাচ্ছে না, তারপরেও ডক্টরদের কর্তব্য, আর যেহেতু আমাদের স্বাস্থ্য অনুষ্ঠান আমাদেরও কর্তব্য, আমরা মনে করি যে এই বিষয় সম্পর্কে দর্শকদেরকে জানানো, যাতে আমরাও এ থেকে সচেতন হতে পারি। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে করোনা ভাইরাস। সুদূর চীন দেশে এই রোগের ইনসিডেন্স হয়েছে, তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই রোগ সম্পর্কে জানবো, বাঁচার উপায় কী জানবো এবং আমাদের করণীয় কী, যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে দেখা দেয়নি, আমাদের করণীয় কী রয়েছে। আমরা হয়তো অনেকেই কিছু না কিছু অবগত হয়েছি, তারপরেও আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ডক্টর সাহেব, আপনার শুরুতেই আমরা যে জিনিসটা জানবো, এই করোনা ভাইরাস আসলে করোনা ভাইরাস কেন?
জি ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। এবং মাদিনা চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আমরা শুরু করছি। সম্মানিত হোস্ট, আপনি যে প্রশ্নটি করেছেন আমাকে যে করোনা ভাইরাস আসলে করোনা ভাইরাস কেন বা করোনা ভাইরাসটা কী আসলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার দৃষ্টিকোণ থেকে। যেহেতু করোনা ভাইরাস, করোনা শব্দটির অর্থ হচ্ছে মুকুট, হ্যাঁ, তো এটা আসলে এটা একটা ভাইরাস প্রজাতি। আমরা জানি ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, প্যারাসাইট থাকে, অনেক ধরনের অর্গানিজম থাকে যেগুলো আমাদের শরীরের ক্ষতি করে,
জীবাণু বলা চলে,
জীবাণু ব্যাকটেরিয়া, এগুলো আমাদের শরীরের ক্ষতি, সব প্রতিনিয়ত চেষ্টা করে আমাদের শরীরের ক্ষতি করতে। এর ভিতরে আবার কিছু আছে উপকারী, কিছু আছে অপকারী। অপকারীগুলোর ভিতরে এটা করোনা ভাইরাস একটা পড়ে। তো এটা যখন আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে এটাকে পরীক্ষা নিরীক্ষার জন্য যখন মাইক্রোস্কোপের নিচে রাখি, তখন এটাকে দেখতে করোনা বা মুকুটের মতো দেখা যায়। হ্যাঁ, আপনার পুষ্পের উপরে যে মুকুটটা থাকে এরকম দেখতে মনে হয়, যার কারণে এটাকে করোনা ভাইরাস বলে নামকরণ করা হয়েছে। তো সে থেকেই এর নামকরণ আপনার করোনা ভাইরাস হয়েছে। তো বেসিক্যালি 2019 সালে এটা নিয়ে একটু বেশি আলোচনা হয়েছে, যার কারণে আপনার এটাকে 2009 নোবেল করোনা ভাইরাস বলা হয়।
মূলত আমরা যেটা জেনেছি যে এর আগে ওই ভাইরাসের কিছু,
জি জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, আসলে আমাদের সবারই বিষয়টা জানা উচিত। করোনা ভাইরাস নতুন কোনো একেবারে যে এখন আলোচনা হচ্ছে তার মানে বিষয়টা এখনই আসছে এরকম না। এটা এর আগেও আমরা এর একটা ইনসিডেন্স দেখেছিলাম সুদূর আমাদের, যেখানে আমাদের তীর্থস্থান মক্কা মদিনার আশেপাশে যারা আপনার হজ করতে গিয়েছেন, সেখানে উটের মাধ্যমে আপনার যারা হাজি সাহেবরা আপনার এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন, সেখানে কিছু বেশ কয়েকজন হাজি সাহেব ইন্তেকালও করেছেন শুধু করোনা ভাইরাসের ইনফেকশনের কারণে। তো এর পরবর্তীতে এখন বর্তমানে যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে 2009 ncov ভাইরাস বলা হয় এটাকে, অর্থাৎ 2009 নোবেল করোনা ভাইরাস। তো আপনার এইটা মূলত হচ্ছে আপনার মানে এখন আমরা যে ইনসিডেন্সটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে চীনের উহান প্রদেশের মধ্যে সর্বপ্রথম হয়েছে। সেখানে তারা যে বিষয়টা ফার্স্টে লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এটা আপনার একজন অপথালমোলজিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ, উনি একটা ওখানকার উহান প্রদেশের একটা হসপিটালে কাজ করেন। তো তিনি লক্ষ্য করছেন যে তার হসপিটালে যে পেশেন্টগুলো আসছে এর ভিতরে কিছু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসতন্ত্রের প্রদাহনী কিছু এটিপিক্যাল কিছু পেশেন্ট আসছে। যখন উনি লক্ষ্য করলেন যে এটা এই যে আক্রমণটা এটা সাধারণত পূর্বে হয়নি, তখন থেকে তিনি এটাকে বা তার যারা কলিগ আছেন স্বাস্থ্যকর্মী আছেন তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে তিনি তাদেরকে সচেতন করতে চেষ্টা করছিলেন যে আসলে এই ধরনের হয়তো বা নতুন কোনো একটা ভাইরাসের আক্রমণ হতে পারে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি, এগুলো নিয়ে একটু আমরা প্রোটেকশন নিই, সেলফ প্রোটেকশন নেওয়া উচিত আমাদের। যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্ট কেন্দ্রিক সমস্যাগুলো হচ্ছে তার মানে হচ্ছে এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এটা হতে পারে। তখন আসলে উনি সোশ্যাল সাইটে এবং ওনার কলিগদের মাধ্যমে যখন আলোচনাটা হচ্ছিল, ইতিমধ্যে আপনারা জানেন চীনের গভর্নমেন্ট বেশ এই বিষয়গুলো নিয়ে তারা সচেতন থাকে। এখন তারা ফার্স্টে ওনাকে ওখানকার যারা স্বাস্থ্যকর্মী এবং ডিটেকটিভ ব্রাঞ্চের যারা আছেন তারা এসে ওনার সাথে যে বিষয়টা আলোচনা করলেন যে আপনি গুজব রটাচ্ছেন কেন, আপনি তো আমাদের দেশের ক্ষতি করতে চাচ্ছেন, এরকম করে ওনার থেকে মুচ লেখা নিয়েছেন, রিসবন্ডে সাইন নিয়েছেন যে আপনি এই ধরনের গুজব রটাবেন না। এটা হচ্ছে আপনার ডিসেম্বর 2019 ফার্স্টের দিকের কথা। তো আপনার উনি যে ফার্স্ট যে কেসটা ফার্স্ট ডিটেক্ট করছেন সেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ 2019। এর পরবর্তীতে ঠিক তার 10 থেকে 15 দিন পরে এই রোগটা মহামারী আকারে ওখানে ছড়াই পড়ছে। যখন ছড়াই পড়ছে, ছড়াই পড়ার পরে এখন তখন সরকারের টনক নড়ছে যে না ওই ডক্টর সাহেব যেটা বলেছেন উনি র্যাক ছিলেন, আমরা বরং রক হয়েছিলাম। তারপরে আর কি সবার এটা নিয়ে আলোচনা বা এটা নিয়ে পড়াশোনা শুরু হলো।
আচ্ছা আচ্ছা, যাই হোক, করোনা ভাইরাস মূলত চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর আগেও আমরা শুনতে পেলাম যে ছিল, এর কোনো প্রকারভেদ আছে কিনা? না
জি, এটা আসলে আমরা একটু আলোচনা করছিলাম, আপনারা হয়তো বুঝতে পারবেন, সাধারণত এটা দুইটা প্রকার থাকে।
আচ্ছা,
এটাকে বলা হয় সিভিয়ার অ্যাকুইটারি রেসপিরেটরি সিন্ড্রোম বা সিভিয়ার অ্যাকুইটারি রেসপিরেটরি ইনফেকশন, আর এটা হচ্ছে আপনার মিডল ইস্ট রেসপিরেটরি ইনফেকশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এই তথ্যটা দিয়েছে। তো আপনার যেটা মিডল ইস্ট সেটা আমরা উটের মাধ্যমে আমরা জানি, উটের মাধ্যমে মিডল ইস্টের মাধ্যমে এটা মিডল ইস্টে এটা ছড়ায়। আর এখন বর্তমানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা সামগ্রিক বিশ্বে যেটা নিয়ে আপনার আলোচনা চলছে তা হচ্ছে সারি বা সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি ইনফেকশন, এটা নিয়ে। আপনি একটা তথ্য দিই আপনাকে, বিশেষ করে এই চীনের এই করোনা ভাইরাস নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড একটা জরুরি অবস্থা জারি করছে। যেহেতু আপনি জানবেন ওয়ার্ল্ডের প্রতিটা দেশের সাথে কোনো না কোনোভাবে চীনের
সাথে,
বিশ্বের প্রতিটা দেশই কোনো না কোনোভাবে চীনের সাথে বাণিজ্যিকভাবে বা বিভিন্নভাবে সম্পর্কিত, অর্থাৎ এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রান্সপোর্টেশন অলওয়াইজ হয়ে থাকে,
বিশেষ করে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে গেছে।
তো আপনার উন্নত দেশ, আপনার সব দেশগুলোই কোনো না কোনোভাবে মানে মেজর একটা পার্ট চীনের সাথে তাদের একটা সম্পর্ক থাকে, যার কারণে সেখান থেকে মানুষের আসা যাওয়ারও একটা ট্রান্সপোর্টেশন হয়, আর আমরা যে কোনো রোগ আসা যাওয়ার মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আরও বেশি দ্রুত ছড়ায়, যার কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা জরুরি অবস্থা জারি করেছে যে এই রোগ নিয়ে। আপনার হয়তোবা আমাদের বাংলাদেশে এটা এখনো প্রকাশ পায় নাই, তার মানে এই না যেটা প্রকাশ পাবে না,
ছড়াতে পারে কিনা।
তারপর আপনি জানেন এখন এই পর্যন্ত ডিসেম্বরে যে আমি আপনার প্রশ্নের জবাবটা দিচ্ছি তার একটু তথ্য দিয়ে, ফেব্রুয়ারি 7, 2020 এই তারিখ পর্যন্ত হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 638 জন মারা গেছেন, এর ভিতরে হচ্ছে চীনের মধ্যে 600 জন, বাকি 38 জন কিন্তু আউট অফ চীন, চীনের বাইরে, আপনার আমেরিকার মধ্যে একজন, তারপরে বিভিন্ন দেশের মধ্যে, এরা কিন্তু চীন থেকে ট্রান্সপোর্টটা হয়েছে, যার কারণে তারা এভাবে আপনার জরুরি অবস্থা জারি করছে। তারপরে আপনি যে প্রশ্নটা করছিলেন যে কীভাবে ছড়ায়, আসলে যেহেতু এটা নতুন ভাইরাস এটা নিয়ে নতুন আলোচনা হচ্ছে, স্পেসিফিক করে এখনও আপনার যারা গবেষণা করছেন তারা বলতে পারছেন না যে এটা আসলে কীভাবে ছড়ায়। তবে এটা নিয়ে অনেকগুলো হাইপোথিসিস আছে, অনেকগুলো কন্ট্রোভার্সারি আছে, এর ভিতরে মানে দুইটা কন্ট্রোভার্সারি আসে। একটা হচ্ছে যে আপনার করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন এদের একটা পোর্শন, মেজর একটা পোর্শন চীনের উহান প্রদেশের মধ্যে একটা সি ফুড মার্কেট আছে যেখানে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়। ওই যে আমরা যে অর্থমলজিস্টের কথা বলেছিলাম, ওনার ফার্স্ট যে পেশেন্টগুলো পেয়েছিলেন ওই পেশেন্টগুলো সি ফুড মার্কেট থেকে আসছিলেন। তো ওনার ধারণা যে তারা হয়তো কোনো না কোনোভাবে ওই মার্কেটের কোনো খাবার খেয়ে তারা এই আক্রান্তটা হয়েছেন। আবার আরেকটা কন্ট্রোভার্সারি হচ্ছে যে একদল মানে যে একটা মেজর যে পেশেন্টগুলো পেয়েছেন তারা গবেষণা করে দেখলেন যে যে পেশেন্টগুলো মূলত আক্রান্ত হয়েছে এরা সাধারণত সাপ খেপো বেশি, সাধারণত এই সাপটা বেশি খায়। এখন এই সাপের গবেষণা করতে গিয়ে তারা দেখলেন যে এই সাপটা আবার বাদুর খায়। এখন তাদের আলটিমেটলি ডেস্টিনেশন হচ্ছে, তারা বলতে চাচ্ছেন বাদুর থেকে এই জিনিসটা আসছে, তো আলটিমেটলি একেবারে ফেট পর্যায়ে যে বিষয়
বলা যাচ্ছে না,
যে সে সর্বশেষ পর্যায়েটা হচ্ছে, এটা মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে,
মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে,
যে কোনো ভাবে হোক এটার আসু, কিন্তু এখন মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে।
চারণটার দিকে আমরা যাব একটু, যেখানে আমি একটা পয়েন্ট নিতে চাচ্ছি, তা হচ্ছে গিয়ে এই যে আপনার যারা বিধর্মী অমুসলিম যারা, তাদের ক্ষেত্রে তো আমাদের কোনো সে নাই, তাদের মন খুশি মতো তারা চলাফেরা করে। ইসলামী অনুশাসন কিছু রয়েছে আমাদের জন্য, যেহেতু এই ভাইরাস আপনার সাপ থেকে অথবা বাদুর থেকে অথবা অন্য কোনো ক্ষেত্রেই, যেগুলো ইসলামী শরীয়তসম্মত খাবার,
শরীয়তে জায়েজ নেই এবং
জায়েজ নেই হারাম খাবার যেগুলো থেকে আসছে, তো দেখা যায় অনেক সময় দেখা যায় যে মুসলমানদের মধ্যেও, আল্লাহ না করুক যদি এরকম কেউ থেকে থাকে আমাদের দর্শকদের মধ্যে হোক অথবা অন্য কেউ হোক আমাদের যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যাদের এ ধরনের অভ্যাস রয়েছে ইসলামী মোতাবেক যে খানাগুলো রয়েছে হালাল খাওয়ার ছাড়া হারাম খাবারের দিকে আমাদের কারো যদি ঝোঁক থেকে থাকে, তাহলে এ থেকে আমাদের ফিরে আসা উচিত। কেননা দেখা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যে খাবারগুলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হালাল করেছেন, এই খাবারগুলোর মধ্যেই আমাদের শান্তি নিহিত রয়েছে।
অবশ্যই
এছাড়া যদি আমরা হারাম খাবারের দিকে, অনেকে কাঁকড়া খেয়ে থাকে, অনেক হয়তো টিনেজার পাওয়া যাবে যারা কক্সবাজার গিয়ে শখের বসে অনেক সময় অনেক কিছু খেয়ে থাকে, তো অনেকে ব্যাং খেয়ে থাকে, অনেকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রজাতি তারা ই করে থাকে, তো সেক্ষেত্রে তাদের তারা আবার হেসে খেলে আবার বলেও পারে আমি এটা
খেয়েছি,
আপলোডও দিয়ে থাকে যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা এমন টেস্ট এটা সেই টেস্ট। সেক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আমরা এই নৈতিকতা, ইসলামী যে অনুশাসন আমরাও শিখি, আমাদের সন্তানদেরকেও শিখাই, যাতে করে কেউ যেন এ ধরনের ইসলামী অনুশাসনের বাইরে গিয়ে হারাম খাবারের মধ্যে লিপ্ত না হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যেমন মদ হারাম, মদ কেউ যদি পান করে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, আর যার ধরুন সকল পাপের মূল হচ্ছে মদ, তো তেমনই ভাবে যে খাবারগুলো রয়েছে হারাম খাবার, সে খাবারগুলো থেকে আমরা অবশ্যই বাঁচবো, ইনশাল্লাহ দেখবেন অসংখ্য রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো।
আলহামদুলিল্লাহ, চমৎকার পরামর্শ দিয়েছেন। আপনার সাথে আমি আর একটু অ্যাড করি যে আসলে ফার্স্ট তো আমি সেলফ, আমাকে সেফ করতে হবে, সেলফ প্রোটেকশন করতে হবে, দেন হচ্ছে আমার ফ্যামিলিকে আমি প্রোটেকশন করবো, আমার সমাজকে আমি প্রোটেকশন করবো, আমার সভ্যতাটাকে আমি প্রোটেকশন করবো, আমার ধর্মের বাইরে ফার্স্টে আমি অ্যাজ এ হিউম্যান বিইং, একজন মানুষ হিসাবে, একজন মানুষের একটা কিছু নীতি কর্তব্য পড়ে যায় যে আমি নিজেকে সেভ করব, সমাজকে পরিবারকে সেভ করব। তো এর ভিতরে হচ্ছে গিয়ে কি আসলে যেই জিনিসগুলো আমার বডি অ্যাডাপ্ট করতে পারবে সেই খাবারগুলোই আমি খাবো। তো ইসলামের একটা সুমহান বিধান হচ্ছে যে যার ইসলামকে কমপ্লিট করা ফ্লাইট বলা হয়, এই ধর্মটাতে আপনার যে খাবারগুলো মানুষের বডির জন্য ইজিলি অ্যাডজাস্টেবল এবং ইজিলি ডাইজেস্টেবল এবং সুইটেবল, এই খাবারগুলো হালাল করা হয়েছে, আবার যেগুলো ক্ষতিকর এগুলোকে অ্যাভয়েড করা
হয়েছে।
হ্যাঁ, কিছুটা আপনার যেমন মাকরু বলা হয়েছে, কিছুকে আবার আপনার হারাম বলা হয়েছে, কিছু অ্যাভয়েড করতে বলছে আর কিছু একেবারে ফরবিডেন আপনার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো যদি আসলে অ্যাজ এ হিউম্যান বিইং, মুসলমান হওয়ার প্রয়োজন নয় আপনার, অ্যাজ এ হিউম্যান বিইং যদি আপনি সেলফ অ্যাসেসমেন্ট করে যদি প্র্যাকটিস করা শুরু করেন, আপনি নিজেও ভালো থাকবেন, সভ্যতাটাকে রক্ষা করবেন। আজকে আপনি আমরা যে বিভিন্ন আলোচনা করছি চীনকে নিয়ে, অথচ চীন এত উন্নত দেশ, তাদেরকে নিয়ে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ এত আলোচনা করছে, তাদের সমালোচনা করতে পারছে, শুধুমাত্র তাদের হয়তো খাদ্যাভ্যাস, আল্লাহ ভালো জানেন তাদের খাদ্যাভ্যাসের কারণে হয়তো বা হইতে পারে,
হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুক, মুসলিম জাহানকে মুক্ত রাখুক, আমিন। আমরা ছিলাম যে ছড়ায় কিভাবে মানুষ মানুষ থেকে, মানুষ মানুষ থেকে কিভাবে ছড়ায়,
জি
সাহাবাতে গেলে অথবা আপনার কাউকে স্পর্শ করলে কি এটা ছড়িয়ে যাবে নাকি, ছড়াচ্ছে কিনা,
জি এটা ভালো প্রশ্ন করেছেন। আসলে এটা নিয়ে একটু আমাদের কনফিউশন এবং ধারণাটা একবার ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আপনার সাথে আমার হাঁচি কাশি আছে, যেহেতু করোনা ভাইরাসের, যখন মানুষের করোনা ভাইরাস হয় তখন রেসপিরেটরি একটা ইনফেকশন বা শ্বাসতন্ত্রের রোগগুলোর মতো, মানে আপনার শ্বাস ব্রেথলেসনেস হবে, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হবে, কাশ আসবে, সাথে কফ যাবে, আর মাইল্ড লেভেলের ফিভার থাকতে পারে। তো তখন আপনি এটা হওয়া মানে যে আপনার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেছেন, এই প্যানিকটা নেওয়া ঠিক হবে না। তো আপনাকে দেখতে হবে যে মানুষটার সাথে আপনার সংস্পর্শে গিয়েছেন বা যার থুতু থেকে বা আপনার সামনে যিনি কফ দিয়েছেন, খেয়াল করতে হবে এই ভদ্রলোক কি গত 14 দিনের ভিতরে কি চীন থেকে আসছেন কিনা, বা উনি করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তি টাচে ছিলেন কিনা, বা উনি আক্রান্ত কিনা। যেহেতু এখানে একটা তথ্য দিয়ে রাখি, করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বলে একটা কথা আছে, সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন, 10 থেকে 14 দিন, অর্থাৎ এই ভাইরাসটা আপনাকে আক্রমণ করার প্রথম দিনই সে রোগ প্রকাশটা করবে না, সে প্রকাশ করবে 10 থেকে 14 দিন। অর্থাৎ আপনি দেখবেন আপনার আমাদের বিদেশ থেকে যে লোকগুলো চায়না থেকে আনা হয়েছে তাদেরকে 14 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ডে রাখা হয়েছে, আইসোলেটেড করে হাজি ক্যাম্পের মধ্যে রাখা হয়েছে। এটার জন্যই যে কারণ এই 14 দিনের ভিতরে যদি এটার কোনো সিমটম অ্যারাইজ না করে তাহলে হচ্ছে এই পেশেন্টগুলো সেফ, এরা করোনা ভাইরাসের আক্রান্ত না। অর্থাৎ মানে আপনার চীন থেকে আসছে বা করোনা ভাইরাস প্রবণ এলাকা থেকে আসছে, আসার পরে লোকটা আসছে কিনা, আসার পরে ওনার সর্দি কাশি আছে, ওনার কাছে আপনি গেছেন কিনা, এই ধরনের আগে এইগুলা কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এগুলা যদি না হয় তাহলে আপনি ভয় পাওয়ার কোনো কারণ
না। এরকম যদি না হয় আপনি একটা দিক যেমন ফর এক্সাম্পল
জি
এখন ডক্টর সাহেবরা পরামর্শ দিয়ে থাকে, হয়তো আপনি পরামর্শ দিবেন যে যাদের জ্বর হয় ঠান্ডা হয় তাদের থেকে একটু বেঁচে থাকার।
জি জি জি।
এখন ঘরেরই কারো জ্বর হলো, ঘরেরই কারো ঠান্ডা হলো, হয়তো সিজনাল চেঞ্জের কারণে হতে পারে অথবা ঠান্ডা লাগার কারণে হতে পারে, অথবা সে বাইরে ছিল শীতের কারণে হতে পারে, হতে পারে না। এখন যদি তার ফ্যামিলির মধ্যে এই রোগটা হলো, এখন ফ্যামিলি মেম্বার যারা অন্য যারা তারা তো শুনে ফেলেছে জ্বর এবং কাশি হলে সর্দি হলে তার থেকে দূরে থাকতে হবে, সেক্ষেত্রে তাকে যদি অ্যাভয়েড করা শুরু করে তাহলে বেচারার কি অবস্থা হবে?
আপনার এই যে কোনো রোগের ক্ষেত্রে রোগীকে মানসিক কিছু সান্ত্বনা দিতে হবে, মেন্টালি সাপোর্ট দিতে হবে। আপনার মানসিকভাবে যখন মানুষটা পার্সনটা বা পেশেন্টটা স্টেবল থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা আর একটু কিছুটা বেড়ে আসে, বডির নার্ভাস সিস্টেম তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও অ্যাক্টিভ করে দেয়। তো আলটিমেটলি যদি আপনার ঘরের মধ্যে এরকম, আপনাকে তো ফার্স্ট বুঝতে হবে যে আমার ঘরের যে পেশেন্ট তো করোনা ভাইরাস কেন হবে, কি চীন থেকে আসছে কিনা, অথবা সে করোনা ভাইরাস আক্রান্ত কোনো এলাকা থেকে আসছে কিনা, বা করোনা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি টাচে ছিল কিনা, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে এটা ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাস বা ফ্লুয়েঞ্জা জাতীয় শুধু এই রোগ না, যে কোনো রোগের ক্ষেত্রে আপনি ওনাকে সাপোর্ট দিবেন, পাশাপাশি আপনি যাতে রোগটা যাতে যদি ছোঁয়াচে হয় ওনার কাছ থেকে না ছড়ায়, এই ধরনের একটা প্রোটেকশন আপনি নিতে পারেন।
জি,
কিন্তু তার মানে এই না যে ওনাকে আপনি অ্যাভয়েড করে যাবেন।
আচ্ছা আচ্ছা, খুব সুন্দর পরামর্শ, আমরা পরামর্শগুলো মেনে চলবো দর্শক শ্রোতা। আমরা যাচ্ছি পরবর্তী একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এর লক্ষণগুলো কি।
যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে লক্ষণগুলো হচ্ছে সাধারণত নর্মালি আপনার একেবারে ফ্লুয়েঞ্জা লাইক ভাইরাস যদি আপনার যে জ্বরগুলো হয় ওদের মতোই, ওই ওই জ্বরগুলোর মতোই, যেমন হচ্ছে আপনার রোগীর একটু শ্বাসকষ্ট থাকবে, আপনার ওনার আপনার কাশ হতে পারে, তারপর হচ্ছে আপনার সাথে আপনার কফ বের হতে পারে। তো এটা যদি এটা হচ্ছে মাইল্ড পর্যায়ে, যদি সিভিয়ার লেভেলে যায় তখন পেশেন্টের কিডনি ফেলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে, বিভিন্ন সময় অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে মূলত আপনার
এখন পর্যন্ত কোনো রোগ শনাক্ত করার জন্য কোনো টেস্ট অথবা কি করতে পারে
স্পেসিফিক,
অথবা আমাদের সমাজে কারো আপনার এই হয়ে গেল জ্বর ঠান্ডা কাশি আপনি যেভাবে বললেন, এখন সে চাচ্ছে যে আমার এই ভাইরাস হলো কিনা আমি একটু ডক্টর সাহেবের কাছে যাই এবং কিছু টেস্ট করাই, এদের স্পেসিফিক কোনো কিছু আছে কিনা?
এখনো স্পেসিফিক আমরা ডেঙ্গুর জন্য যেরকম ডেঙ্গু অ্যান্টিবডি করি বা আইজিএম আইজিজি করি, এই করোনা ভাইরাসের জন্য এখনো স্পেসিফিক এ ধরনের কোনো আপনার টেস্ট আসেনি। আসেনি বলতে যেটা নিয়ে আলোচনা চলছে বা গবেষণা চলছে হয়তো ওদের খুব দ্রুত চলে আসবে। আর এখন আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেটা হচ্ছে সাধারণত সর্দি কাশি হলে আমরা অন্য রোগগুলোকে এক্সক্লুড করি, যেটা কি যেমন জ্বর তো থাকবে যেহেতু পেশেন্টের, এটা ডেঙ্গু হয়েছে কিনা অথবা কোনো ভাইরাল টাইফয়েড কিনা, এগুলো এক্সক্লুড করার পরে যদি যদি দেখি
নিউমোনিয়া
হতে পারে, যদি দেখি যে যদি এগুলা হয় নাই সেক্ষেত্রে আর কি আমরা হয়তো চিন্তা
অবজারভে রাখা
অবজারভেশন করব, তখন ওদিকে চিন্তা করবো। আদারওয়াইজ সিমটোমেটিক যে ট্রিটমেন্ট গুলো আছে
সেগুলো
চালিয়ে দিলে আশা করি পেশেন্ট ইনশাল্লাহ রিকভারি করবে।
আমাদের সমাজের মধ্যে হয়তো দর্শক শ্রোতা আমার সাথে একমত হবে, একটু ঠান্ডা জ্বর হলেই
জি
অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আমাদের মাঝে খুব বেশি।
অবশ্যই,
আর কারো জ্বর হলো এখনো একদিন যেতে পারেনি, সাধারণত আমাদের সমাজের আছে সাথের ফার্মেসি থাকে, ফার্মেসিতে গিয়ে জ্বর হয়েছে, জ্বরটা মেপেই ফার্মেসিওয়ালা কি করলো তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, অথবা নর্মাল আপনার আরএমপি ডাক্তার হতে পারে অথবা এলএমএফ যেগুলো কোর্স করা সাধারণ মানে এভাবে
জি জি
পল্লী চিকিৎসক আমরা তাদেরকে বলি, তারা এ ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক নিতে হবে কিনা?
এটা তো আমরা সবসময় আলোচনা করি, আর করোনা ভাইরাসের ক্ষেত্রে আরো বিশেষ গুরুত্ব দিব, আমরা বলছি এটা ভাইরাল ইনফেকশন, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই।
আচ্ছা,
অ্যান্টিবায়োটিক কাজ করবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আর করোনা ভাইরাস সেটা হচ্ছে একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফল সেখানে লাগবে অ্যান্টিভাইরাল ড্রাগ। যদি ড্রাগ আসে আর কি। আদারওয়াইজ এখানে তো ব্যাকটেরিয়ার কোনো রোলই নাই, আপনি ব্যাকটেরিয়া খেয়েছেন তো, এই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক খেয়েছেন তো, ওই অ্যান্টিবায়োটিকটাকে আপনার বডিতে রেজিস্ট্যান্স করে নিয়েছেন। আমরা প্রায়শই আলোচনা করি এই এই ধরনের পরামর্শগুলা বা এই ধরনের পরামর্শগুলো, যারা জ্বর হওয়ার সাথে সাথে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করেন, আল্লাহর হস্তে আপনি এই কাজগুলো করবেন না। এক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু তো অবশ্যই নিবে। কি নিবে সেটা হচ্ছে, মনে করেন আপনার জ্বর হয়েছে, যে যদি কোনো একটা ভাইরাল ফিভার হয়, ইউজুয়ালি এটা 5-7 days এর ভিতরে এটা রিপেয়ার হয়ে যায়, 5-7 days পরে ভালো হয়ে যায়। তো সুতরাং আপনি বললেন যে কি করবে, আমার প্রথম কথা হচ্ছে পেশেন্ট ধৈর্য ধরবে, আর পেশেন্টের যাতে যারা রিলেটিভ আছেন, অ্যাটেন্ডেন্স আছেন, ওনারা ওনাকে সাপোর্ট দিবেন।
কিভাবে সাপোর্ট? মাথায় পানি দিতে পারে,
যে সাপোর্টটা হচ্ছে আপনার লিকুইড খাবার, কিছু হচ্ছে মানসিক সাপোর্ট, আর দ্বিতীয় হচ্ছে একটা জ্বর হলে সাধারণত তাদের খাবারের চাহিদাটা কমে যায়, আর এই সময় তাদের প্লাজমা লিকেজ হতে পারে, সেজন্য প্রচুর পরিমাণে তরল খাবার দিবেন। আর হচ্ছে যেহেতু খাবারের চাহিদা কমে যায়, তরল খাবারগুলো যত পারেন খাবারগুলো বেশি খাবেন, আর অ্যান্টিবায়োটিক জাতীয় যে ড্রাগগুলো আছে, প্যারাসিটামল গ্রুপের, এই ড্রাগগুলো নিতে পারেন। আর এর চেয়েও যদি দেখা যায় যে এতে আপনার সমাধান হচ্ছে না বা সমস্যাটা আরও প্রকট হচ্ছে, সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।
তো আপনার প্রথমত আপনার পরামর্শ হচ্ছে প্যারাসিটামল গ্রুপগুলো ইউজ করবে,
প্যারাসিটামল জাতীয় ওষুধ নিতে পারেন।
কতদিন নেবে?
আপনি জ্বর থাকলে প্যারাসিটামল, যতদিন জ্বর থাকে ততদিন আপনি প্যারাসিটামল নিতে পারবেন, এতে অসুবিধা নেই।
মানে নিতে পারবে তো ঠিক আছে, আমার কথা হচ্ছে যে ডাক্তারের সাথে যোগাযোগ করবে কতদিন পরে? জ্বর হয়ে গেল 3-5 days, 7 days, এতদিন ওয়েট করবে না? 3 দিন পরেই
আপনি যখন যে কোনো একটা ব্যাকটেরিয়াল ফিভার হোক আর ভাইরাল ফিভার হোক, সেই বিভাগটা 5-7 days পর্যন্ত আপনার লাস্টিং করবে। 7 দিন পরে সেটা সাধারণত আপনার আর থাকে না, তখন একটা দুর্বলতা থাকে। আর এখন আপনার জ্বর 3 দিন পার হয়েছে, 3 দিন পার হওয়ার পর আমরা অ্যান্টিবায়োটিক দিই না, আমরা ধৈর্য ধরতে বলি। তারপর হচ্ছে 5 দিনের সময় যদি পেশেন্ট আর সহ্য করতে না পারে, আমার কাছে চলে আসে, সেক্ষেত্রে আমরা ওই যে রোগগুলো বললাম, ডেঙ্গু হয়েছে কিনা বা টাইফয়েড হয়েছে কিনা, সেগুলো পরীক্ষা করি। পরীক্ষা করার পরবর্তী যদি আমি দেখি যে না, ওনার এই সমস্যাগুলা ভাইরাল ফিভার না, অন্য কোনো একটা সমস্যা, টাইফয়েড হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, অ্যান্টিবায়োটিক ফিভার হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই রোগ অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা দিই।
আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে আমরা এখন করোনা ভাইরাস যেহেতু নিয়ে আলোচনা চলছে,
জি,
আমরা ফাঁকে একটু জ্বর নিয়েও আলোচনা করে নিলাম,
জি,
সম্পর্ক জেনে নিলাম। তো করোনা ভাইরাসের চিকিৎসা কি এখন পর্যন্ত?
করোনা ভাইরাসের চিকিৎসা স্টিল এখন যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, আপনার কাশ, কাশের চিকিৎসা, জ্বর, জ্বরের চিকিৎসা, আর হচ্ছে আপনার এর সাথে যদি আরো কিছু সিমটোম্যাটিক
শ্বাসকষ্ট
থাকে সেগুলো চিকিৎসা দেওয়া হবে, আর পেশেন্টকে প্রচুর পানি খেতে বলা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পেশেন্টকে আইসোলেটেড করে রাখা হচ্ছে। আইসোলেটেড যেহেতু এটা নতুন ধরনের ভাইরাস প্রজাতি, সেহেতু আপনার পেশেন্টকে বলা হচ্ছে যে আপনি ঘরের ভিতরে থাকেন, ঘর থেকে বের হবেন না।
আচ্ছা,
কারণ আপনি দেখা যাচ্ছে যদি আপনি কমিউনিটির মধ্যে চলে আসেন, তখন দেখা যায় আপনি একজন থেকে পুরো কমিউনিটি আক্রান্ত হতে পারে, যার কারণে পেশেন্টকে বলা হচ্ছে আপনি ঘরের মধ্যে থাকেন।
জি জি, আচ্ছা, যাই হোক, প্রতিরোধ কিভাবে করতে হবে? রোগ তো প্রতিরোধ করতে হবে,
অবশ্যই রোগ প্রতিরোধ তো অবশ্যই করতে হবে। আর যেহেতু একটা কথা আছে, প্রিভেনশন ইজ মোর দ্যান বেটার ফ্রম ট্রিটমেন্ট, তো প্রোটেকশনটা আপনি কিভাবে নেবেন? যেমন বললাম আমি করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্ট, তো আমরা এও জেনে গেছি যে আমার থেকে যদি একটা মানুষের করোনা ভাইরাস ছড়ায়, সেটা হয় আমার হাঁচি কাশির মাধ্যমে ছড়াবে, আমার টাচের মাধ্যমে ছড়াবে। তো আমি ফার্স্টে আমি নিজের প্রোটেকশন নেব, যাতে আমি সমাজের ক্ষতির কারণ না হই, আমি যাতে আমার পরিবারের ক্ষতির কারণ না হয় যদি আমি করোনা ভাইরাসের আক্রান্ত পেশেন্ট হই। পেশেন্টের একরকম প্রোটেকশন, আর যারা পেশেন্ট না তাদের একরকম প্রোটেকশন। পেশেন্ট কি করবেন, উনি অবশ্যই সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করবেন।
আচ্ছা,
মুখে যখন মাস্ক ব্যবহার করবেন, ওনার সর্দি কাশিগুলো ওনার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কার দিলেও সেটা ওর বাইরে আর যাচ্ছে না, এতে করে কেউ আর ওনার কাছ থেকে এই জীবাণুটা সংক্রমণ হচ্ছে না, ইনফেকশন আর ছড়াচ্ছে না। আর যাদের আপনার সাথে উনি এই কাজটাও করবেন, উনি ঘরের ভিতরে থাকবেন, এভাবে রাস্তাঘাটে বা কমিউনিটি পাবলিক প্লেসে উনি কম যাবেন। আর যারা আক্রান্ত না তারা কি করবেন, তারা অবশ্যই মনে করেন আপনি করোনা ভাইরাস প্রবণ এলাকায় আছেন, তো কোনো না কোনোভাবে আপনি বুঝতে পারছেন না, যে আপনি জানেন এটা করোনা ভাইরাস প্রবণ এলাকা, কিন্তু আপনি জানেন না কে কে আক্রান্ত, কারো না কারোর সাথে আপনার কথা হয়েছে, দেখা হয়েছে, তারপর হচ্ছে আপনার মহানাকা হয় অনেক সাথে, আবার হ্যান্ডশেক হয়। সেক্ষেত্রে যে প্রোটেকশনটা, যে পরামর্শটা এখন দেওয়া হয়, সেটা হচ্ছে আপনি একেবারে হাতের কোণই পর্যন্ত, এলবো পর্যন্ত আপনি 20 সেকেন্ড সময় নিয়ে মিনিমাম রিপিট হ্যান্ড ওয়াশিং করবেন, 20 সেকেন্ড সময় নিয়ে,
20 সেকেন্ড পর্যন্ত আমরা হাত ধুই,
হাত ধুই 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুই
সাবান দিয়ে। ভালো একটা পরামর্শ দিয়েছেন।
তারপর হচ্ছে আপনার যে যে পার্টগুলো মানুষের কন্টাক্টে বেশি যায় বডির, সেই সেই পার্টগুলো আপনি রিপিটেড হ্যান্ড ওয়াশ করবেন। আর তারপর হচ্ছে আপনার খেয়াল করবেন আপনি যে ভদ্রলোকের সাথে মেলামেশা করছেন বা কথা বলছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে, উনি করোনা ভাইরাস প্রবণ এলাকা থেকে আসছেন কিনা। উনি যদি ওই এলাকা থেকে আসেন তাহলে আপনার প্রোটেকশনের মাত্রাটা আরো বাড়িয়ে যাবে, আপনি তখন নিজের সেলফ প্রোটেকশন নেবেন প্লাস ওনার কাছ থেকে ওইরকম ডিস্টেন্স মেনটেন করে মেলামেশা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে পরামর্শটা সেটা হচ্ছে যদি এরকম কিছু হয় যে ওই ভদ্রলোকের সাথে আপনার দেখা হয়েছে, উনি চীন থেকে অথবা ওই প্রবণ এলাকা থেকে আসছেন, পাশাপাশি হচ্ছে ওনার বা উনি ডিটেক্টেড একটা কেস, এখন বাসায় আসার পরে 13-14 দিন পরে আপনি দেখলেন যে আপনার শ্বাসকষ্ট শুরু হয়েছে, কাশ আসতেছে, তো সেক্ষেত্রে আপনি দেরি না করে অবশ্যই চিকিৎসকের
পরামর্শ নিতে হবে
এবং হসপিটালে যেয়ে নিজেকে ডিটেক্ট করে নেবেন আপনি করোনা ভাইরাস আক্রান্ত কিনা।
জি,
এই পরামর্শগুলো হচ্ছে এখন প্রোটেকশনের জন্য খুব জরুরি।
আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে পাবলিক প্লেসের মধ্যে অথবা পাবলিক গাড়ি যেগুলো আছে লোকাল বাস, এর মধ্যে কি সবাই মাস্ক ইউজ করবে অথবা এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন সবার ক্ষেত্রে কি আপনার পরামর্শ?
এটা আসলে মানে এটা শুধু করোনা ভাইরাসকে কেন্দ্র করে মাস্ক ব্যবহার করবে, যদি এরকম হয় তাহলে এটা আমার পরামর্শ না।
না, আমাদের সমাজে এখন দেখলাম যে আপনার করোনা ভাইরাসের চীনের মধ্যে আমাদের বাংলাদেশে
আমরা
আপনার 8-10 ভাগ মাস্কের দাম বেড়ে গেছে। কতটুকু পাগল হলে আর কতটুকু আপনার ই হলে এই কাজগুলো করতে পারে?
এখানে দুই ধরনের সিন্ডিকেট কাজ করে, একটা হচ্ছে পাবলিক ডিমান্ড, আর একটা হচ্ছে ব্যবসায়িক ডিমান্ড। আর যখন পাবলিক ডিমান্ড বাড়ে তখনই ব্যবসায়ীর চাহিদাও বেড়ে যায়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রবণতা। হয়তো ইসলাম এটা ইসলাম অন্যভাবে বলে যে পাবলিকের যখন ডিমান্ড বাড়বে তখন আপনি আপনার ডিমান্ডটা কমাই নেবেন, কিন্তু যদি আমাদের এই দেশে এটার প্র্যাকটিসটা উল্টো হয়ে থাকে, তো সেহেতু আপনার অ্যাজ এ হোল আমার পরামর্শ হচ্ছে আপনি যখন পাবলিক প্লেসে যাবেন, আপনার হয় করোনা ভাইরাস কেন মানে বিশ্বের মধ্যে কি ভাইরাসের অভাব আছে, বিশ্বের মধ্যে কি ব্যাকটেরিয়ার অভাব আছে, ছোঁয়াচে রোগের অভাব আছে, এমনও তো হতে পারে আপনার এমন একটা রোগ আছে যেটা অন্য কারো আপনার হাঁচি কাশি থেকে অন্য কারো হয়ে যেতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, যেটা যক্ষা নিয়ে আমরা গত 10-15 বছর আগে বেশ আলোচনা ছিল। হ্যাঁ, তো আপনার এটা এমন তো হতে পারে আপনার এটা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি সেলফ প্রোটেকশন প্লাস সোসাইটির প্রোটেকশন দুইটা প্রোটেকশনের জন্য আপনি মাস্ক ব্যবহার করতে পারেন, শুধু করোনা ভাইরাসকে কেন্দ্র করে না। আর পাবলিক প্লেসে যেহেতু যদি আপনার দেখবেন বিভিন্ন ধরনের ধুলাবালি, আর যদি আপনার অ্যালার্জির সমস্যা বা অ্যাজমার সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবেন। আর সাথে মাস্ক ব্যবহারের সাথে সাথে একটা পরামর্শ দেবো, স্মোকিংটা অ্যাভয়েড করবেন, শুধু মাস্ক ব্যবহার করলেও হবে না, আবার মাস্ক যে জন্য ব্যবহার করছি সেই কারণগুলো যদি আমি আবার বাড়াই দিই তাহলে তো আর মাস্ক ব্যবহার কোনো ফায়দা নাই। সেক্ষেত্রে আপনি স্মোকিং বা ধুলাবালি হয় বা আপনার এয়ার ডাস্ট হয় এই কন্টেন্টগুলো আপনি অ্যাভয়েড করে যাবেন।
দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম আজকের করোনা ভাইরাস সম্পর্কে, হয়তো এ থেকে আমরা নিজেকে প্রতিরোধ হিসাবে গড়ে তুলতে পারবো এবং এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এই রোগ থেকে বাঁচাক, হেফাজত করুক। এই রোগ থেকে বাঁচার জন্য একটি রুহানি চিকিৎসা বলে দিব, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই ওজিফা সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে আমরা এই ওজিফাটি পাঠ করে নিব। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি'ই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই ওজিফাটি আমরা 3-3 বার করে পাঠ করে নিব সকাল সন্ধ্যা। আল্লাহ চাহে তো আমরা এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুক এবং বেশি বেশি ইবাদত বন্দী করার তৌফিক দান।
আমিন।
আমরা আগামী পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনায় আসবো, ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।